Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা চৌধুরী। ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশের রাত ১২টা এবং ভারতের রাত ১১:৩০। তাহলে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। যুক্তরাষ্ট্র রবিবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে আরো এক দফা বিমান হামলা চালায়। ব্রিটেনের ভিত্তিক নজরদারি সংস্থা জানায়, হামলায় অন্তত ৫ জন ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া নিহত হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্থাপনার উপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে এই হামলা পরিচালিত হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানায়, তারা সিরিয়ার দুটি এবং ইরাকে একটি প্রক্রিয়াকরণ ও গুদামজাত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এসব হামলা পরিচালিত হয়েছে। ৫ মাস আগে ক্ষমতা গ্রহণের পর ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে এটাই ছিল তার প্রতিশোধমূলক দ্বিতীয় হামলা। ইরাকে রকেট হামলার জবাবে তিনি ফেব্রুয়ারি মাসে প্রথম বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন। পেন্টাগন থেকে বিবৃতিতে জানানো হয়, রবিবার সন্ধ্যার হামলায় প্রতীয়মান হয় যে প্রেসিডেন্ট স্পষ্ট করেই বার্তা দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য ও স্থাপনাকে রক্ষা করতে তিনি সামরিক হস্তক্ষেপ করবেন। পেন্টাগন থেকে বলা হয়, ইরান সমর্থিত মিলিশিয়া খাতাইব হেজবুল্লাহ ও খাতাইব সাইয়েদ আল শোহাদা কর্তৃক ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়। সিরিয়ার জাতীয় মাধ্যম সানা জানায়, হামলায় একটি শিশু নিহত এবং অপর ৩ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সোমবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও মনুষ্য পাচার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় একজন ক্যাথলিক জো বাইডেন এবং পোপ ফ্রান্সিসের আসন্ন অক্টোবরের বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী পোপের সঙ্গে সাক্ষাৎ করলেন। এছাড়াও সোমবার তিনি আইসিসদের পরাস্ত করতে বিশ্ব কোয়ালিশন সভায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মায়োর সঙ্গে যৌথ সভাপতিত্ব করবেন। দুই মন্ত্রী ইরাক ও সিরিয়ায় জঙ্গি গ্রুপটির উপর চাপ বৃদ্ধি সহ বিশ্বের অন্যান্য জায়গায় জঙ্গিদের হামলা প্রতিহত করতে পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। আইসিসদের পরাস্ত করতে যুক্তরাষ্ট্র অফিসের ভারপ্রাপ্ত পরিচালক প্যাট্রিক ওরম্যান বলেছেন, আইসিস বর্তমানে পূর্ব আফ্রিকা ও সাহেল অঞ্চল সহ আফ্রিকাতে নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সাংবাদিকদের জানান, আইসিস এখনো দৃঢ় প্রত্যয়ী এক শত্রু, তাই ইরাক ও সিরিয়ায় আমাদের অভিযান অব্যাহত রাখতে হবে। যেখানে তারা অব্যাহত হামলা চালাচ্ছে এবং স্থানীয় জনগণের মাঝে ভীতির সঞ্চার করছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন মানবিক সহায়তা, বিশেষত জাতিসংঘ সীমান্তের পারাপারের সরবরাহ পৌঁছানোর বিষয়ে পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এছাড়াও সিরিয়া যুদ্ধের অনতিবিলম্বে যুদ্ধ বিরতিতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও তাদের আলোচনা হবে। বহুদেশীয় ইউরোপ সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন মঙ্গলবার ইতালির মাতেরায় G20 পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দেবেন। তাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কোভিড পরিস্থিতি, জলবায়ু সংকট ও সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো বিষয়। ফ্লোরিডায় ধসে পড়া ভবনে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে, কারণ উদ্ধারকর্মীরা এখনও ১৫০ জনের অধিক নিহত লোকজনদের জন্য উদ্ধার তৎপরতা বজায় রেখেছেন। মায়ামি ডেরির মেয়র লেভিন কাভা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে এবং উদ্ধারকর্মীরা ভারী ধ্বংসস্তূপ থেকে আরও একটি দেহ উদ্ধার করেন। বর্তমানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং কর্তৃপক্ষ ধ্বংসস্তূপের নিচে আরও জীবিত লোকজনদের পাওয়ার আশা করছেন। মায়ামি ডেরির অগ্নি নির্বাপক বিভাগের প্রধান অ্যালেন কামিন্সকি বলেন, আশার উপর আমাদের এখনকার মনোযোগ, আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব। উদ্ধারকর্মীরা সম্ভাব্য বেঁচে থাকা লোকজনদের খুঁজে পেতে তল্লাশি কুকুর ও সোনার প্রযুক্তি ব্যবহার করছেন। মেয়র লেভিন কাবা বলেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৪টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, যেসব পরিবার, বন্ধুবান্ধব ও সম্প্রদায়ের লোকজন তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা উদ্ধারকৃত লোকজনদের শনাক্ত করে তাদের পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি। এর আগে মেয়র কাভা ৪০ বছরের পুরনো ও ৫ তলার বেশি উঁচু ভবনের প্রকৌশলী নকশা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশে একদিন সর্বোচ্চ 8,368 জন সংক্রমিত হয়েছেন। কঠোর লকডাউন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে নামানো হচ্ছে। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্টটি পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
লকডাউন বলতে যা বোঝায় এবার তাই হতে যাচ্ছে। বলা হয়েছে সেনাবাহিনী এই কড়া লকডাউন নিয়ন্ত্রণ করবে, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারও থাকবে, কাউকে কোনো মুভমেন্ট পাস দেওয়া হবে না, তাই সবাইকে ঘরে থাকতে হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি জানান, 1 জুলাই সকাল 6টা থেকে 7ই জুলাই রাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে, তবে প্রয়োজনে এটা আরও 1 সপ্তাহ বাড়ানো হতে পারে। লাগামহীন সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। শনাক্তে একদিনে রেকর্ড সৃষ্টি হয়েছে, গত 24 ঘন্টায় 8,367 জন শনাক্ত হয়েছেন। এর আগে গত 7ই এপ্রিল এই সংখ্যা ছিল 7,626 জন। একই সময়ে মারা গেছেন 104 জন। জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 85টিরও বেশি জেলাকে অতি ঝুঁকিপূর্ণ বলেছে। বিশেষ করে দক্ষিণ ও উত্তরাঞ্চলে সংক্রমণের হার অনেক বেশি। এসব এলাকায় মৃত্যু বাড়ছে পাল্লা দিয়ে। খুলনা বিভাগে মৃত্যু 1,000 ছাড়িয়ে গেছে। গত 1 সপ্তাহের তুলনায় করোনা রোগী শনাক্ত 49.15% বেড়েছে। মৃত্যু বৃদ্ধি পেয়েছে 48.61%। খুলনা জেলার সিভিল সার্জন ডক্টর নিয়াজ মোহাম্মদ বলেছেন, মৃত্যু বেড়ে যাওয়ায় অন্যতম কারণ হচ্ছে সাধারণ মানুষ শুরুতে এটাকে পাত্তা দিচ্ছেন না। তারা ভাবছেন সর্দি কাশির মতোই চলে যাবে। অনেকে আবার তথ্য গোপন করে বাড়িতেই থাকছেন, হাসপাতালে আসতে চাচ্ছেন না। পরিস্থিতি খারাপ হলেই কেবল হাসপাতালে আসছেন, তাদের তখন বাঁচানো খুব কঠিন হয়ে যায়। সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় বাংলাদেশ ভারত স্থল সীমান্তে সব ধরনের যাতায়াত আরও 14 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জরুরি প্রয়োজনে অনুমতি নিয়ে চলাচল করা যাবে। ওদিকে সোমবার সকাল থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। গণপরিবহন, শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকায় জনদুর্ভোগ ছিল চরমে। জুলাই মাসের প্রথম সপ্তাহে চীন থেকে টিকার বড় চালান আসছে, এ খবর দিয়েছেন স্বাস্থ্যের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, টিকা নিয়ে বিশ্বে রাজনীতি হচ্ছে, বাংলাদেশে এই রাজনীতির শিকার, তবু আমরা জুলাই মাসে টিকার বড় চালান পাব। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকার মগবাজার এলাকার বিস্ফোরণের তদন্ত শুরু করা হয়েছে। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা রোববার বিকেলে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা মগবাজার ওয়্যারলেস গেটের একটি ভবনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে সোমবার তদন্ত শুরু করেছে। ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত 7 জন নিহত এবং অপর 90 শতাধিক মানুষ আহত হয়েছেন, এবং যে সকল আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে অন্তত 3 জন জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিস্ফোরক পরিদপ্তরের পৃথক তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ সকল সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় সাংবাদিকদের সাথে আলাপ করে প্রশ্নের জবাবে বলেছেন, নাশকতার কোন আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিস্ফোরণটি গ্যাসের লিকেজের কারণে ঘটেছে কিনা সেটাই তারা খতিয়ে দেখছেন। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট কর্নেল জেলিবা খান বলেন, তদন্ত কমিটির সদস্যরা ভবনের ধ্বংসাবশেষ থেকে তথ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।
গ্যাসের যে এক্সপ্লোশনের সম্ভাবনাটা নিয়ে কি নিয়ে আমরা আগাচ্ছি এখানে, আমরা এই নাশকতার কোনো আলামত পর্যন্ত পাইনি।
তদন্ত চলাকালে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জের একটি মসজিদে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের সঙ্গে মগবাজারের ঘটনার মিল থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক গোবজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, এ ধরনের দুর্ঘটনা একাধিকবার হয়েছে, যার মধ্যে একটি শনিরাখায় ও আরেকটি নারায়ণগঞ্জের একটি মসজিদে। তিনি বলেন, এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ এবং এটা বোমা হলে বহুমুখী ধ্বংসযজ্ঞ হতো। তবে তিনি বলেছেন, সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হবে। এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত 3তলা ভবনটি যেকোনো সময় ধসে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা। তারা বলেন, ভবনের মালিককে সিদ্ধান্ত নিতে হবে তিনি একে পুরোপুরি ভেঙে ফেলবেন কিনা, কারণ এটি সংস্কার করে কোনোভাবে ব্যবহার করা সম্ভব নয়। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটিতে কারো ঢোকা উচিত না বলে মন্তব্য করেছেন তারা। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ইরান পরমাণু চুক্তি উজ্জীবিত করার ওয়াশিংটনের প্রয়াসের বিরুদ্ধে ইসরায়েল প্রবল সংশয় ব্যক্ত করলেও ইসরায়েলের নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইসরায়েলের নতুন সরকার গঠনের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো রোমে মুখোমুখি আলোচনায় মিলিত হন। প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর 12 বছরের নিয়ন্ত্রণের পর ইসরায়েলে একটি কোয়ালিশন সরকার গঠন করা হয়। আলোচনা শুরু করার আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ স্বীকার করেন যে বিগত কয়েক বছরে আমরা অনেক ত্রুটি করেছি। নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দায়িত্ব গ্রহণের পর ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানদের সঙ্গে মতবিনিময় করেন এবং তিনি মনে করিয়ে দেন আমেরিকা সবচেয়ে মৌলিক মূল্যবোধ যেমন স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তবাজারের নীতি এবং সর্বদা শান্তির খোঁজের সন্ধানে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, বাইডেন প্রশাসনের বয়স যদিও 5 মাস আর ইসরায়েলের 2 সপ্তাহ, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বন্ধনের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। ইয়াইর লাপিদ যুক্তরাষ্ট্রের ইরান চুক্তিতে ফিরে আসার ব্যাপারে কোনো আপত্তি জানাননি। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয় এই যুক্তি তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তবে প্রেসিডেন্ট বাইডেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে সংযুক্ত হয়ে ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসতে আগ্রহী এবং পরমাণু অস্ত্র নির্মাণে ইরানকে তিনি বাধা দিতে চান। এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তাঁর দেশের 9টি প্রদেশের 5টিতে অত্যন্ত দ্রুত বর্ধনশীল ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা জানিয়েছেন এবং সেই সঙ্গে ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট সিরিল রামফোসা জাতির উদ্দেশ্যে বলেন, নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তার অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেন তাঁর কথায়, ভয়াবহ না হলেও যে হারে তা ছড়াচ্ছে তাতে বহু লোক আক্রান্ত হতে পারেন, তাদের একই সঙ্গে জরুরি জীবন বাঁচানোর চিকিৎসার প্রয়োজন পড়বে, তাই আমাদের অতিরিক্ত জরুরি পদক্ষেপ নিতে হবে। নতুন নিষেধাজ্ঞায় রয়েছে সব ধরনের সমাবেশ ও স্কুলের বন্ধের ঘোষণা, সব ধরনের অ্যালকোহল বিক্রি এবং রেস্তোরাঁয় পানাহার নিষিদ্ধকরণ, শক্ত কারফিউ জারি করা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় পর্যটন প্রদেশ গোয়াতেঙ্গে 14 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আফ্রিকা মহাদেশে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল দক্ষিণ আফ্রিকায় মোট প্রায় 20 লক্ষের মতো সংক্রমণ ধরা পড়ে, যার মধ্যে শনিবার 18,000 এবং রবিবার 15,000 লোক সংক্রমিত হয়েছেন। প্রেসিডেন্ট রামফোসা হুঁশিয়ার করে দেন, এক ভয়ঙ্কর করোনা ঢেউ আমাদের আঘাত করতে চলেছে এবং সকল ইঙ্গিত প্রমাণ করে যে আগেকার সংক্রমণের চাইতে এই ঢেউ আরো শক্তিশালী, আরো মারণাত্মক। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনছিলেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টসে।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবার অন্যান্য পরিবেশনা রয়েছে সেলিম হোসেনের একটি পরিবেশনা।
সড়ক, সেতু এবং অন্যান্য কিছু প্রকল্প নির্মাণ ব্যয় নিয়ে বাইডেন প্রশাসনের $1.2 ট্রিলিয়ন দ্বিদলীয় অবকাঠামো চুক্তি নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সপ্তাহের মুখোমুখি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ বিষয়টি নির্ধারণ করা হতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন ব্যয় নিয়ে দুই দলের সেনেটরদের মধ্যে দুর্বল চুক্তি অবশ্যই উভয় পক্ষের আইন প্রণেতাদের ব্যাপক সমর্থন নিয়ে জিততে হবে। যে বিষয়টি অনিশ্চিত তা হল সীমিত আকারের এই দ্বিদলীয় অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় থাকবে নাকি আরো নতুন উচ্চাকাঙ্ক্ষী এবং ডেমোক্রেট সমর্থিত বহুমুখী বিল প্রতিনিধি পরিষদে পাশ হতে পারে সেটি। দ্বিদলীয় পরিকল্পনায় সড়ক, সেতু, রেলপথ, গণপরিবহন এবং বিমানবন্দরগুলোর উন্নয়ন এবং একই সাথে বিদ্যুৎ গ্রিডের উন্নয়ন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণ 8 বছর ধরে করার জন্য $1.2 trillion খরচ হবে। এই প্রকল্পগুলোর খরচের অর্থ যোগানোর জন্য অব্যবহৃত মহামারী সহায়তার অর্থ এবং অন্যান্য উপায়ে জমা করা অর্থের উপর নির্ভর করতে হবে। শনিবার প্রেসিডেন্ট বাইডেন তাঁর আগের একটি বিবৃতি ফিরিয়ে দেন যাতে তিনি এই চুক্তির পক্ষে তাঁর সমর্থনকে আরেকটি ব্যয় বরাদ্দ যা তথাকথিত মানব পরিকাঠামো বিল বলে বলা হয়েছিল সেই পরিকল্পনায় বয়স্ক পরিচর্যা, শিক্ষা এবং শিশু যত্নের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। $6 trillion ওই প্যাকেজের মধ্যে ধনীদের উপর কর বৃদ্ধির পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। কিছু কিছু ডেমোক্রেট নেতা বলছেন তারা সমর্থন কমে যাওয়া ওই দ্বিদলীয় প্যাকেজটি নিয়ে সন্তুষ্ট নন। ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন গত সপ্তাহে অবকাঠামোগত চুক্তির বিষয়ে কথা বলেন।
I can't vote for some small subset that, you know, the infrastructure train leaves the station and childcare gets left on the platform. Green energy gets left on the platform. Billionaires don't have to pay.
আমি ছোট পরিকল্পনার পক্ষে ভোট দিতে পারি না যাতে অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার ট্রেন স্টেশন ছেড়ে যায় এবং শিশু যত্ন প্ল্যাটফর্মে থেকে যায়, গ্রিন এনার্জি প্ল্যাটফর্মে থেকে যায়, বিলিয়নিয়ারদের কোনো অর্থ দিতে হয় না। সমস্ত বিষয়গুলো নিয়ে একটি চুক্তি।
All of the pieces have to move because ultimately it's one deal.
সমানভাবে বিভক্ত সেনেটের ফিলিবাস্টার ছাড়িয়ে যাওয়ার জন্য প্রয়োজন হবে 60টি ভোটের। এই দ্বিদলীয় গ্রুপের অংশ ডেমোক্রেট সেনেটর জো ম্যানচিন বলেন,
We have two tracks, and that's exactly what I believe is going to happen. And we've worked on the one track, we're going to work on the second track. There's an awful lot of need.
রয়েছে এবং আমি বিশ্বাস করি ঠিক তাই হতে চলেছে। আমরা একটি ট্রাকে কাজ করেছি, আমরা দ্বিতীয় ট্রাকে কাজ করতে যাচ্ছি, সেখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে।
এই চুক্তির বিষয়ে কাজ করছিলেন রিপাবলিকান সেনেটর রব পোর্টম্যান। তিনি বলেন ছোট অবকাঠামো প্যাকেজ হলে কিছু করার সুযোগ থাকে।
People are looking for us to get something done, specifically on infrastructure, but more generally, to work together to solve big problems.
মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, বিশেষত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে যেন আমরা কিছু করি, আরো সাধারণ অর্থে যেন বড় সমস্যাগুলি সমাধান করার জন্য একসাথে কাজ করি।
হোয়াইট হাউস এবং ডেমোক্রেটিক নেতারা আশা করছেন দুটি প্যাকেজই জুলাইয়ে পাশ হবে। মিশেল কুইনের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একজন সুপরিচিত কমেডিয়ান, লেট নাইট শো হোস্ট এবং পেশায় প্রকৌশলী, অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব নাভিদ মাহবুব। একজন কমেডিয়ানের জন্য কি কি প্রশিক্ষণ বা কি কি গুণ থাকা জরুরি, যদি তার প্রথম 3-4টি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন হয় সেটা কি হবে?
প্রথমত তাকে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে, এবং এটা অত্যন্ত কঠিন একটি জিনিস, পাবলিক স্পিকিং যাকে বলে। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা নাকি মৃত্যুর পরে সবচেয়ে বড় ভয়, তো সেই বিষয়ে অন্তত পক্ষে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। বলছি না সুন্দর করে কথা বলতেই হবে, কিন্তু সাবলীলভাবেই বলতে হবে এমনও কোনো নয়, কিন্তু অন্তত পক্ষে যেন আমি সবার সামনে যেরকম সে অবস্থায় সেভাবেই যেন মানুষের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি স্বাচ্ছন্দ্যে, সেটা হলো প্রথম। দ্বিতীয় হলো যে পর্যবেক্ষণ ক্ষমতাটা খুব ভালো থাকতে হবে। আসলে সেই ক্ষমতা কম বেশি আমাদের সবারই রয়েছে, আমাদের চোখ না তো সবসময় খোলা থাকে, তো যারা কমেডি করেন তারা চোখ না খোলা রাখেন, আবার এর মাঝখান থেকে অনেক কিছু বের করে আনার প্রবণতা থাকে, তো সেটি হলো দ্বিতীয় ব্যাপার। আর তৃতীয় হলো যে এরপরে আরও কিছু আছে, সেগুলিকে আমি ব্যাকরণ বলবো, কিছু কিছু মৌলিক ব্যাকরণ রয়েছে কমেডি, সেটা তাত্ত্বিক বিষয় বলতেই হবে। কিন্তু এই দুটো কথা যেটা বললাম, যে সাবলীলভাবে কথা বলা আর বিশ্লেষণ ধর্মী হওয়ার এবং সেই সাথে পর্যবেক্ষণ ক্ষমতাটা থাকতে হবে ভালো।
এবং এই যে একটা জোক বলা, টাইমিং এর একটা ব্যাপারও খুব জরুরি, তাই না? টাইমিং বুঝে প্রক্ষেপণ করাটা, তাই না?
অবশ্যই, এখানেও আমি একটু ব্যাকরণ দিকে চলে যাই, বা আমাদের ব্যাকরণও যদি বাদ দিই, আমরা যখন দেখবেন আড্ডা দিই তখন দেখবে একটা মানুষ বরাবরই সে জমায়, সে যাই বলে আমাদের হাসি পায়, আবার হয়তো একই জিনিস অন্য কেউ বললে অত হাসি পাচ্ছে না। তো তামিনিকে তার টাইমিংটা একটা ব্যাপার আছে, শুধু তাই না সে কিভাবে বলছে, তার বলার ভঙ্গিটা কি, সেটাও ব্যাপার আছে। তো টাইমিংটা অবশ্যই খুবই প্রয়োজনীয়, এই কারণে যে আমার যে যাকে বলে পাঞ্চলাইন হলো যে যেই কথাটা শুনি আমি শেষমেশ হাসছি, এটাকে তৈরি করতে একটা দুইটা তিনটা বাক্য লাগে, যাকে বলে প্রেলিউড বা যাকে বলে সেট আপ বা বাংলা যাকে বলি সূচনা। এই সূচনা দিয়ে আমি একটা জোক তৈরি করছি, কিন্তু শেষে যেই বাক্যটা বলছি সেটাকে ইংরেজিতে বলে পাঞ্চলাইন, এবং ওইটা না বলা পর্যন্ত কেউ কিন্তু হাসছে না। সুতরাং টাইমিং এর ব্যাপারটা হলো সেই বাক্যটা আমার খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমি যদি সূচনা করতে করতে অর্ধেক দিন চলে যায় তখন মানুষ ঘুমিয়ে পড়বে আর হাসবে কখন? তো সেই সূচনাটাকে আমি কত ছোট করতে পারি এবং কত তাড়াতাড়ি সে হাসির কেন্দ্রবিন্দুতে আমি যেতে পারি, সেটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো আমাকে আবার অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে, সেটা আরেক ধরনের টাইমিং। একটা তো হচ্ছে তাড়াতাড়ি আমার পাঞ্চলাইনগুলিকে বলা, আরেকটা আছে কখন কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে কি বলতে হবে, এটাও কিন্তু আমাকে বুঝতে হবে। কিন্তু এখানে অনেক বড় ব্যাখ্যা আছে। এক হলো যে এইখানকার যারা দর্শক বসে আছেন তারা কি ধরনের, তারা কি ডানপন্থী নাকি বামপন্থী নাকি মধ্যপন্থী নাকি চরমপন্থী, আমি জানি না, কিন্তু আমাকে এটা বুঝে নিতে হবে এবং সেই অনুসারে আমাকে কিন্তু আমার কথাগুলি বলতে হবে। তো এখানেও কিন্তু একটা টাইমিং এর ব্যাপার আছে যে আজকে, কিংবা আমি জানি এরা ডানপন্থী কিন্তু আজকে কোনো কারণে তাদের অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ হয়তো আজকে নির্বাচনে হেরে গেছেন, সুতরাং আমি জানি তারা ডানপন্থী, কিন্তু আমি এটাও জানি তারা আজকে ভীষণ ডানপন্থী কারণ তাদের প্রিয় একজন মানুষ নির্বাচনে হেরে গিয়েছেন। তো সেই টাইমিংটা আমাকে খেয়াল রাখতে হবে, ডানপন্থীরা পছন্দ করে সেই জিনিস বলছি কিন্তু সেই ডানপন্থীদের মনটা খারাপ, এই জিনিসটা খেয়াল রেখে আমাকে আমার কথাগুলি বলতে হবে। তো সেটাও আরেক ধরনের টাইমিং যে কখন কোন সময় কি বলতে হবে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিশ্চয়ই এই স্মার্টফোনে এখন তো মানুষ প্রচুর স্ট্যান্ড আপ কমেডিয়ানদের চাইলে দেখতে পারে, ড্রাইভার কমেডি আছে এবং কমেডিয়ানদের মধ্যে বিভিন্ন রকম কমেডিয়ান, এক একজনের স্টাইল এক এক রকম, এক একজনের কথার সিনট্যাক্স এবং শব্দ ভান্ডার ভোকাবুলারি এক এক রকম। মহিলারা কেউ কেউ নারীবাদী, তারা এখন অনেক বেশি খোলামেলা ভাবে অনেক কিছু বলছেন যেগুলো হয়তো আগে একটা সোশ্যাল ট্যাবু বা সামাজিক একটা ভীতি ছিল যেসব শব্দ বলা, সেসব ক্ষেত্রে। আবার রাসেল পিটার্স এর মতো যারা আছেন তারাও একটা নতুন 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 স্টাইল তারা পরীক্ষা করে দেখেন। আমি এগুলোর কিছু কিছু দেখেছি এবং দেখলাম যে কোন কোন কমেডিয়ান আছেন যারা নাকি দর্শকদের মধ্যে কে কৃষ্ণাঙ্গ, কে এশিয়ান, কার রং, তার জাতি, ধর্ম, বর্ণ, এগুলো নিয়েও অনেক কথা বলেন এবং এমন একটা লাইনে কথা বলেন যে এটা খুব খুব রিস্কি একটা লাইন, তারা লাইনের উপর দিয়ে কথা বলেন যে একটু এদিক ওদিক হলে কিন্তু সেটা রেসিজম হতে পারে, নানান রকম ব্যাখ্যা হতে পারে। আপনার এই ধরনের বিভিন্ন রকম কমেডিয়ান সম্পর্কে আপনার কি মনে হয়?
প্রথমে যেটা আপনি বললেন, বিভিন্ন ধরনের কমেডিয়ান আছে এবং সেটি হলো ব্যাপার যে মৌলিকভাবে এক একজন এক এক ধরনের কমেডি করে। তো আপনি যে মূল কথায় এসেছেন যে তারা যে অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছেন, তেমনি একটু এদিক থেকে উদিক হয়ে গেলে ব্যাপারটা অনেক বিপজ্জনক হতে পারে, মানুষ অপমানিত বোধ করতে পারে, মানুষ রেগে যেতে পারে, মানুষের মনে আঘাত লাগতে পারে। তো এইখানেই কমেডিয়ানের পারদর্শিতা কত বোঝা যায়। আপনি দেখবেন যাতে যত কমেডিয়ানের অভিজ্ঞতা যত বেশি থাকে, সে এটা অত্যন্ত একটি কারুকার্য করার মতন বিষয় যে আমি কতটুকু সেই স্পর্শকাতর বিষয়ের কতটুকু গভীরে যেতে পারছি, কাউকে আমি সেখানে হয়তো বা সেখানে কষ্ট না দিয়ে কিংবা তাদেরকে অপমানিত বোধ না করিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে আমি কতটুকু সেই স্পর্শকাতর বিষয়ের গভীরে যেতে পারি বিশ্লেষণ করতে, কারণ সেইখানেই হলো সেই কমেডিয়ানের পারদর্শিতা। এবং এটা অত্যন্ত কঠিন একটি কাজ, যেটা আপনি একটু আগে বললেন, অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত পারদর্শী কমেডিয়ানও অনেক ক্ষেত্রে এই বন্ধুর পথে চলার সময় কিন্তু একটু হোঁচট খেয়ে ফেলেন, হয়তো একটা কিছু বলে ফেলেছেন, সেটা অনেকে ভালোভাবে নিয়েছেন, অনেকে ভালোভাবে নিতে পারেননি, তারা অপমানিত বোধ করেছেন এবং এ নিয়ে পরে নিন্দার সম্মুখীন হতে হয়েছেন। এইটা খুবই প্রায় হয়। আমরা কিছুদিন আগে ডেভ শ্যাপেলকে দেখেছি, উনি ওনার স্পেশাল করেছিলেন নেটফ্লিক্সে, এবং ডেভ শ্যাপেলের বৈশিষ্ট্য হলো যে উনি এইভাবেই অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে গিয়ে উনি বিচরণ করতে পারেন এবং অত্যন্ত সহজভাবে করেন, কিন্তু তারপরে অনেকে এখানে কিন্তু ওনার উপরে রেগে যান। তো সেই জন্য কে কত বেশি এই জগতে বিচরণ করতে পারবেন মানুষকে স্বাচ্ছন্দ্যে রেখে, সেটাই নির্ভর করছে তার অভিজ্ঞতার উপরে এবং তার পারদর্শিতার উপরে। সবাই পারেন না। জর্জ কার্লিন যেমন অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন, উনি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে চলে যেতেন, কিন্তু কেউ সে সবাই কিন্তু প্রাণ খুলে হাসত, বলে ওরে বাবা তার এত সাহস, সে এই বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু আমরা কিন্তু ঠিকই হাসছি, আমরা অপমানিত বোধ করছি না, অন্তত বাকি বেশিরভাগ মানুষই। তো সারমর্ম এটাই বলতে হয় যে হ্যাঁ, এটা খুব এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ, কিন্তু একই সাথে যদি এই কাজটা ভালোভাবে কেউ করতে পারে, অত্যন্ত স্পর্শকাতর বিষয় মানুষের সামনে তুলে ধরতে পারে, এবং সেই ক্ষেত্রে এটির একটি ভালো দিক রয়েছে, একটি সামাজিক দিক রয়েছে, যেমন কারণ তারা হয়তো সচেতনতা বাড়ানোর তারা পারছে, কারণ মানুষ যখন হাসে তারা কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলি শুনছে, আর এখানে যদি সচেতনতা জাগানোর জন্য কথা বলা হয় সেই বিশ্লেষণ ধর্মী সেই ঝুঁকিপূর্ণ কমেডির মাধ্যমে, তাহলে কিন্তু অনেক মানুষই অনেক কিছু সম্পর্কে তারা অবহিত হয়ে যাবেন, যেটা হয়তো বা টক শো বা মিছিল করে বা ওয়েবিনার বা সেমিনার করে আমরা সম্ভব করতে পারি না।
আমরা অনেক সিরিয়াস কথা বললাম আপনার সাথে, কিন্তু দর্শক তো আপনাকে একটু হালকা কিছু একটা শুনতে চায় আপনার কাছ থেকে, তা আপনি সাক্ষাৎকারের শেষে যদি আমাদের একটু দর্শকদের একটু আনন্দ দেন।
আমাদের জীবনে তো এটাই যে কমেডিয়ান হলেই বলে যে ভাই একটু হাসিয়ে দেন, একটু জোক টোক বলে দেন, তো আমি একটা জোক বলবো কি না আমি জানি না, যে এটা একটা সত্য ঘটনা যে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আমি এখন এখানে আমার স্টুডিওতে কিন্তু বসা রয়েছে, এখানে আমার টেলিভিশন শোটা করি, কিন্তু আমি উপরে কিন্তু ফিটফাট আর নিচে কিন্তু একেবারে সদর ঘাট, আমি আপনাকে দেখাতে পারি, দেখুন আমি এখানে পায়জামা পরে একটা ছেঁড়া মোজা পরে বসে আছি, এটাও কিন্তু আমি এখন বেশ ভালো কাপড় পরা, অন্য সময় আমি হয়তো বা নিচে শর্টস পরা থাকি অথবা নিচে আমি লুঙ্গি পরা থাকি। একটু আগে আমার টেলিভিশন শোর শুটিং ছিল, তখন আমি কিন্তু স্যুট এখানে টাই পরা ছিলাম, জ্যাকেট পরা ছিলাম, নিচে কিন্তু ঠিক ওরকমই। তো আরেকটা ঘটনা ঘটেছে যে এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটা একটু ফেক ব্যাকগ্রাউন্ড, এটা ক্রোমা স্ক্রিন বা গ্রিন স্ক্রিন যাকে বলে। তো আমি করোনা শুরু হওয়ার সময় একবার একটা কমেডি শো করছিলাম, মধ্যপ্রাচ্যের একটি অনুষ্ঠান হচ্ছিল ওমানে, তো সেখানে আমি এখান থেকে জুমের মাধ্যমে শো করছিলাম, তো সেখানে আমি এভাবে একই কথা বলছিলাম, দেখো উপরে আমি ফিট ফাট, নিচে সদর ঘাট, এবং দাঁড়িয়ে আমি দাঁড়ালাম এভাবে, সবাই খুব চিৎকার করে উঠলো কি হলো। তো ব্যাপারটি ছিল যে পিছনে আমার ক্রোমা স্ক্রিন ছিল, গ্রিন স্ক্রিন, আর আমি আমি যে শর্টস পরা ছিলাম সেটাও রং ছিল সবুজ, আর ক্রোমাস্কিনে যেটা হয় যে আপনি সবুজের উপর যদি সবুজ রাখেন সেটা অদৃশ্য হয়ে যায়, সুতরাং সবাই দেখলো যে মানুষটা কমেডি করছে, উপরে শার্ট পরা, নিচে কিছুই নাই, একদমই কিছু নেই, সবাই সেটাকে ভয় পেয়ে গেল। তো এটা ঠিক কমেডি হলো কিনা জানি না, তবে এটা একটি বাস্তব ঘটনা এবং একটা বেশ মজারই ঘটনা ঘটেছিল।
নিশ্চয়ই আপনার জন্য অনেক শুভকামনা, আশা করছি যে ভবিষ্যতে স্ট্যান্ড আপ কমেডি এবং কমেডি বাংলাদেশে এইটা শিল্প হিসেবে আরো বেশি প্রসারিত হবে, আরো বেশি সম্প্রসারিত হবে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় চাইছি আমি সাবরিনা চৌধুরী।
This program has come to you from the Voice of America, Washington. Voice of America, Washington. Shuru holo Bangla Onushthan.
Voice of America theke apnader shagoto janacchi ami Sabrina Chowdhury. Washingtone ekhon dupur 2টা, বাংলাদেশে রাত 12টা এবং ভারতে রাত 11:30। তাহলে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি এজাজ বেন হিউসন। যুক্তরাষ্ট্র রবিবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে আরো এক দফা বিমান হামলা চালায়। ব্রিটেনের ভিত্তিক নজরদারি সংস্থা জানায়, হামলায় অন্তত 5 জন ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া নিহত হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্থাপনার উপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে এই হামলা পরিচালিত হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সামরিক